ক্লাস 9 আগের দিন আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্বন্ধে কিছু জেনেছিলাম এবং বঙ্গভূমির প্রতি কবিতাটার কিছু আলোচনা করেছিলাম। আজকে বলেছিলাম আমরা আজকে কবিতাটা পড়ি তাহলে। আগের দিন কিছু একটু সূত্র ধরিয়ে দিই। বঙ্গভূমির প্রতি মানে বঙ্গভূমি কে, কবি একটা প্রার্থনা জানাচ্ছেন এই কবিতার মধ্যে দিয়ে, সেটা আমি আগের দিন বলেছিলাম আর কি। বঙ্গভূমি বলে নির্দিষ্ট কোনো ব্যক্তি নেই, বঙ্গভূমি বলতে শুধু বাঙালিদের কথা বুঝিয়েছে, বঙ্গদেশে অর্থাৎ এই বাংলায় যেসব মানুষজন বাস করে তাদের প্রতি কবি প্রার্থনা জানিয়েছে। কি সেই প্রার্থনা একটু ধরিয়ে দিচ্ছি। কবি ইংরেজি সাহিত্যের প্রতি আকর্ষিত হয়ে বিদেশ পাড়ি দিচ্ছেন, বিলেতে যাচ্ছেন ইংরেজি ভাষার কবি হওয়ার জন্যে, এটাই তার আসল উদ্দেশ্য। যদিও তিনি ব্যারিস্টারিও পড়তে যাচ্ছিলেন, কিন্তু ইংরেজি ভাষার কবি হওয়াই তার সব থেকে বড় ইচ্ছা। তা এই জন্যে এই যে বাংলা ভাষাকে অবহেলা করে তিনি বিদেশি ভাষা চর্চা করবার জন্যে যাচ্ছেন, তাতে বাঙালিরা বোধ হয়, বঙ্গভূমি বোধ হয়, বঙ্গমাতা বোধ হয় তার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। সেই জন্যে কবি এই কবিতাটার মধ্যে দিয়ে প্রার্থনা জানাচ্ছেন যে বঙ্গভূমি বা বাঙালিরা যেন এর জন্যে তার উপর অসন্তুষ্ট না হয়। আর তিনি যে বাংলা সাহিত্যের বিরাট কিছু মণিমাণিক্য হীরে জহরত রেখে গেলেন, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, শর্মিষ্ঠা নাটক ইত্যাদি ইত্যাদি, তার জন্যে বাঙালিরা যেন তাকে চিরকাল, বঙ্গভূমি যেন, বঙ্গমাতা যেন চিরকাল তাকে মনে রাখেন, এইভাবে বঙ্গভূমির প্রতি তিনি প্রার্থনা জানাচ্ছেন। কবিতাটা লেখা হয়েছিল 1862 সালের 4ঠা জুন, আর কবি বিলেত রওনা দেন 1862 সালের 9ই জুন। অর্থাৎ বিলেত যাওয়ার কয়েকদিন আগেই তিনি কবিতাটা লিখে বঙ্গভূমির কাছে এই প্রার্থনা জানিয়েছিলেন। কিভাবে প্রার্থনাটা জানিয়েছিলেন এবার আমরা কবিতাটা পড়ে সেটা বুঝতে পারবো। আমি পড়ছি বঙ্গভূমির প্রতি, মাইকেল মধুসূদন দত্ত। রেখো মা দাসেরে মনে এ মিনতি করি পদে, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমান, মধুহীন করো না গো তব মনঃ কোকনদে। কবি নিজেকে বঙ্গমাতার দাস, দাস মানে স্লেভ, চাকর, এর একটা সুন্দর বাংলা আছে সেবক। দাসেরা তার মনিবের সেবা করে, তার মালিকের সেবা করে। কবি নিজেকে বঙ্গভূমির একজন সেবক, বঙ্গমাতার একজন সেবক বলে নিজেকে মনে করছেন। তার জন্মভূমি এই বাংলা মা, তার একজন সেবক, তার একজন দাস বলে নিজেকে মনে করছেন। রেখো মা দাসেরে মনে, এই দাসকে কবি নিজে, মাইকেল মধুসূদন দত্ত, এ মিনতি করি পদে, তোমার পায়ে আমি আমার এই মিনতি, আমার এই প্রার্থনা জানাচ্ছি। মিনতি মানে প্রার্থনা। কি সেই প্রার্থনা বলছে? সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমান, মনের স্বাদ পূরণ করতে, সাধিতে, স্বাদ দন্তের একাধর, স্বাদ মানে মনের ইচ্ছা, সাধিতে মানে পূরণ করতে, সেই মনের ইচ্ছাটা পূরণ করতে। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমান, তিনি মনের ইচ্ছা পূরণ করবার জন্যে বিদেশে যাচ্ছেন, বিলেত যাচ্ছেন, ইংল্যান্ড যাচ্ছেন। তার মনের স্বাদটা কী ছিল আগেই বলেছি, তিনি ইংরেজি ভাষায়, ইংরেজি ভাষার বিখ্যাত কবি হতে চেয়েছিলেন, এটাই তার মনের স্বাদ, এটাই তার মনের ইচ্ছা। এই স্বাদ সাধিতে, এই স্বাদ পূরণ করতে ঘটে যদি পরমাদ। পরমাদ কথাটা আসল উচ্চারণ হচ্ছে প্রমাদ, প্রমাদ মানে বিপদ, কিন্তু কবিতায় কিছু কিছু শব্দ ছন্দ মেলানোর জন্যে একটু পাল্টিয়ে লেখা হয়। তাহলে এই পরমাদ কথাটা হচ্ছে প্রমাদ কথাটার কাব্যরূপ, অর্থাৎ কবিতায় ব্যবহারের সময় পরমাদ ব্যবহার হবে, গদ্যে ব্যবহার সময় প্রমাদ ব্যবহার হবে। প্রমাদ বা পরমাদ কথাটার মানে হচ্ছে বিপদ। তা বিদেশে মনের স্বাদ পূরণ করতে যদি কোনো পরমাদ ঘটে, প্রমাদ ঘটে, অর্থাৎ কোনো বিপদ হয়, কবি অসুস্থ হয়ে পড়তে পারেন, কোনো রোগ, যে রোগ সারবে না সেই রকম রোগে আক্রান্ত হতে পারে, কবির মৃত্যু ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে নানা রকম, এই রকম যদি বিপদ আপদ ঘটে মনের স্বাদ পূরণ করতে, ইংরেজি ভাষার কবি হতে গিয়ে বিলেতে গিয়ে যদি কোনো বিপদ আপদ ঘটে, তখন কবি বাংলা মাকে বলছেন, মা সম্বোধন করে, রেখো মা দাসেরে মনে, মা বঙ্গভূমি আমাদের জন্মভূমি, আমাদের জন্মদাত্রী, আমাদের মা। তাই যদি মনের স্বাদ পূরণ করতে যদি কোনো বিপদ ঘটে, মধুহীন করোনা গো তব মনঃক কোকনদে, খুব ইম্পর্টেন্ট লাইন, খুব গুরুত্বপূর্ণ লাইন, মধুহীন করোনা গো তব মনঃক কোকনদে। কোকনদ কথাটার মানে হচ্ছে লাল পদ্ম, মনঃক কোকনদ মানে লাল পদ্মের মতো যে মন। বাংলা মায়ের মনকে কবি লাল পদ্মের সঙ্গে তুলনা করলেন। এখন পদ্মফুল সম্বন্ধে আমরা কতটুকু জানি, পদ্মফুল দেখতে খুব সুন্দর, আমাদের জাতীয় ফুল, পদ্মফুলে মধু থাকে, পদ্মফুলে রং থাকে, পদ্মফুলে একটা সৌন্দর্য থাকে, সব এগুলো সব পদ্মফুলের হচ্ছে সম্পদ, পদ্মফুলের গুণ। তা পদ্মফুল যে মধু ধারণ করে থাকে, মধু তার মধ্যে রেখে দেয়, পদ্মফুল থেকে যে মধু পাওয়া যায়, পদ্মফুলের অনেক গুণের মধ্যে, অনেক সম্পদের মধ্যে এটাও একটা সম্পদ। এবার কবি বাংলা মায়ের মনকে লাল পদ্মের সঙ্গে তুলনা করলেন, আর নিজেকে তুলনা করলেন পদ্মফুলের মধ্যে যে মধু, সেই মধুর সঙ্গে নিজেকে তুলনা করলেন। কবির নামও মধু, মধুসূদন, সেই থেকে নিজেকে তিনি পদ্মফুলের মধ্যে যে মধু, সেই মধুর সঙ্গে নিজেকে তুলনা করে বলছেন, মধুহীন করোনা গো তব মনঃক কোকনদে। তব মানে তোমার, তুমিটা কে, তোমার বলতে কার, তব বলতে কার কথা বোঝানো হয়েছে, বাংলা মায়ের অর্থাৎ বঙ্গভূমির। তাহলে বলছে যে মনের স্বাদ পূরণ করতে বিদেশে গিয়ে যদি আমার কোনো পরমাদ বা বিপদ ঘটে, তাহলে তোমার লাল পদ্মের মতো মন থেকে মধু, মধুর মতো কবি মধুসূদনকে ফেলে দিও না, কারণ তোমার ওই লাল পদ্মের মতো মনে কবি মধুসূদনকে একটু জায়গা দিও। তার মানেটা কি, অর্থাৎ বঙ্গমাতা অর্থাৎ বঙ্গভূমি অর্থাৎ বাঙালা যেন কবি মধুসূদনকে তার বাংলা কাজের জন্য চিরকাল মনে করে রাখতে পারেন। এই লাইনটা তোমরা সবাই দাগ দিয়ে নিলে ভালো হয়, কারণ এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। তারপরে বলছে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে, নাহি খেদ তাহে। এখন প্রবাসে দৈবের বসে, প্রবাসে মানে বিদেশে, দৈব মানে ভাগ্য, দৈব মানে দেবতার কাজ বা দেবতার কিছুকে দৈব বলে, অর্থাৎ আমাদের ভাগ্যটা কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে দেবতারা, আমাদের সকলের পরের মুহূর্তে কি ঘটবে আমরা কেউ জানি না, সেটা দেবতাদের নিয়ন্ত্রণে হয়, দেবতাদের কন্ট্রোলে হয়, এটা আমরা সকলেই জানি। বসে মানে নিয়ন্ত্রণে, কন্ট্রোলে, আমাদের ভাগ্যে যাই ঘটে না কেন সব দেবতাদের ইচ্ছায় বা দেবতাদের নিয়ন্ত্রণে ঘটে। তাহলে প্রবাসে মানে বিদেশে দৈবের বশে অর্থাৎ ভাগ্যের দুর্ভাগ্যের কবলে পড়ে, দুর্ভাগ্যের বশে যদি জীব তারা যদি খসে দেহ আকাশ হতে। কি সুন্দর সব উদাহরণ, কি সুন্দর সব উপমা দিয়েছেন, এই পুরো দেহটাকে আকাশের সঙ্গে তুলনা করলেন। আমাদের যা, আমাদের যে দেহ, হাত পা মাথা বুক নাক পেট এইসব নিয়ে আমাদের যে দেহ গঠিত হয়েছে, সে দেহটাকে আকাশের সঙ্গে তুলনা করেছেন কবি। এবার আকাশে, রাতের আকাশে অনেক ছোট ছোট তারা জ্বলতে দেখা যায়, সেই তারার সঙ্গে তুলনা করেছেন এই দেহের মধ্যে যে প্রাণ, যে জীবনটা আমাদের থাকে, যার জন্য আমরা হেঁটে চলে ঘুরে বেরিয়ে বেঁচে থাকতে পারি, সেই জীবনটাকে বলেছে তারা। আকাশে মিটমিট করে জ্বলে যে তারাগুলো, সেই তারার সঙ্গে তুলনা করেছে। এখন আমরা মাঝে মাঝে রাতের আকাশে দেখতে পাই যে কোনো একটা জ্বলন্ত ছোট্ট একটা টুকরো জ্বলতে জ্বলতে কিছু দূর নেমে নিভে গেল। এটাকে আমরা প্রত্যেকে বলি তারা খসে পড়লো, আকাশ থেকে তারা খুলে পড়লো। ব্যাপারটা কিন্তু তা হয় না। আসলে হয় কি, এগুলো বিজ্ঞানের নিয়ম, ওই পৃথিবীর টানে ওই মহাকাশ থেকে কোনো পাথরের টুকরো টুকরো প্রচণ্ড গতিতে পৃথিবীর আকর্ষণে নেমে এসে ওই বাতাসের ঘর্ষণে জ্বলে ওঠে, জ্বলে উঠে সেটা পুড়ে গিয়ে সেটা নিভে যায়। সেটাকেই আমরা মাঝে মাঝে দেখে মনে, মানে একটা ভুল ধারণা নিয়ে বলি আকাশ থেকে তারা খসে পড়লো। কিন্তু আমরা সকলেই জানি যে একটা বিরাট তারা, তারা যে কত বড় হয়, সেই তারা যদি একটা খসে খুলে পড়ে তাহলে আমাদের পৃথিবী টুকরো টুকরো হয়ে যাবে। আসলে তা হয় না, এই ঘটনাটাই ঘটে। কিন্তু আমরা বলি, সেই বহুকাল আগে থেকে বলি আকাশ থেকে তারা খসে পড়লো। খসে পড়া মানে খুলে পড়া। তাহলে কি বললাম, কবি এই জায়গাটাতে একটা সুন্দর উদাহরণ দিয়ে বলছেন, তিনি আমাদের এই দেহটাকে আকাশের সঙ্গে তুলনা করেছেন। আকাশে যেমন তারা মিটমিট করে জ্বলে, তেমনি আমাদের এই আকাশের মতো দেহটাতে প্রাণ ধুকধুক করছে, প্রাণ জীবন রয়েছে, তার জন্যেই আমরা জীবিত জীবন্ত আছি। তারা যেমন জ্বলে, আমাদের প্রাণটাও আমাদের দেহের মধ্যে জ্বলে আছে। এখন প্রবাসে মানে বিদেশে দৈবের বশে দুর্ভাগ্যের কবলে পড়ে জীব তারা যদি খসে দেহ আকাশ হতে, এই আকাশের মতো দেহ থেকে যদি জীবনের তারার মতো জীবনটা খুলে পড়ে যায়, অর্থাৎ দেহ থেকে জীবন খুলে পড়ে গেলে কি হয়, মৃত্যু হয়। দেহ থেকে জীবনটা চলে গেলে মৃত্যু ঘটে, যদি এমন ঘটনা ঘটে, ঘটতেই পারে। তিনি বিদেশে যাচ্ছেন, দেখার কেউ নেই, তিনি সেখানে মৃত্যু মুখেও পড়ে যেতে পারে, অর্থাৎ তার মৃত্যুও ঘটতে পারে। তার আকাশের মতো দেহ থেকে তারার মতো জীবনটা যদি খুলে পড়ে যায়, নাহি খেদ তাহে, খেদ মানে দুঃখ, এর জন্যে কোনো দুঃখ নেই। আমার যদি বিদেশে মৃত্যুও ঘটে তাতেও আমার কোনো দুঃখ নেই। আমি ইংরেজি ভাষার কবি হওয়ার জন্যে বিদেশে পাড়ি দিচ্ছি, তার জন্যে সেখানে দুর্ভাগ্যের কবলে পড়ে আমার যদি মৃত্যুও ঘটে তাহলে আমার কোনো দুঃখ নেই, তাতে কোনো বিন্দুমাত্র একটুও দুঃখ নেই। কারণ কবি জানেন কি, জানেন পরের লাইনে বলছে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে। এই লাইনটা বুঝতে হবে, চিরস্থির কবে নীর, হায়রে জীবন নদে, এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, ডাক দেবে প্রত্যেকে। জন্মিলে মরিতে হবে, আমরা জানি যে কোনো প্রাণী যখন জন্মগ্রহণ করেছে তখন সে একদিন মৃত্যুমুখে পতিত হবে, মৃত্যুমুখ, তার মৃত্যু আসবেই। শুধু জীবন্ত প্রাণী নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি হয় তা ক্রমাগত ধ্বংসের দিকেই এগিয়ে যায়। যা সৃষ্টি হচ্ছে তা একদিন ধ্বংস হবেই, জীবন জন্মাচ্ছে সে একদিন মৃত্যু হবেই। তাই কবি বলল, জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে। জন্মেছি যখন তখন মৃত্যু হবে, কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কিছুই অমর নয়, মৃত্যুহীন নয়, তার মৃত্যু ঘটবেই। এই কথাটাকেই পরের লাইনে আর একটা খুব সুন্দর উদাহরণ দিলেন, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে। এই জীবনটাকে নদীর সঙ্গে তুলনা করলেন, কিরকম ভাবে? আমরা যা জানি যে পাহাড়ের চূড়ার বরফ গলে বিন্দু বিন্দু করে নিচে পড়ে এবং সেটা নদী হয়ে দ্রুত বেগে ছুটে চলতে থাকে, ছুটে চলতে চলতে সে পাহাড়ি পথ বেয়ে তারপরে সে সমতলে নামে, প্লেন ল্যান্ডে নামে। সেখান থেকেও আবার ছুটতে ছুটতে বহু সমতল ভূমি, বন, উপবন ইত্যাদি পেরোতে পেরোতে, অনেক জনপদ যেখানে মানুষজনের বাস সেই সব জায়গা পেরোতে পেরোতে সে একদিন সাগরের মধ্যে হারিয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলে। মানুষের জীবনটাও তাই, মানুষের কেন, যে কোনো প্রাণীর জীবনটাও তাই। যেই তার জন্ম হলো পৃথিবীতে সে কিন্তু সেই নদীর মতোই দ্রুত ছুটতে থাকে, কোথায় সে মিলবে, নদী যেমন সাগরে মেলে মানুষ কোথায় মিলবে, মৃত্যুর সঙ্গে মিলবে। আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমরা ছুটে চলেছি সেই মৃত্যুর দিকে, অর্থাৎ এইভাবে আমাদের মৃত্যু একদিন ঘটবেই। তাহলে জীবনটাও নদীর মতো, জীবন নদে, নদ আর নদীর মধ্যে পার্থক্য বোধ হয় সবাই জানে, যে সকল নদীগুলোর নাম মেয়েদের নামের মতো সেগুলো নদী, যেগুলো ছেলেদের নামের মতো সেগুলো নদ। গঙ্গা নদী, যমুনা নদী, ব্রহ্মপুত্র নদ, কবির জন্মভূমি যশোর জেলায় সাগরদারি গ্রামে কপোতাক্ষ বলে একটা নদী নদ বয়ে চলেছে, সে কিন্তু পুরুষের মতো নাম, কপোতাক্ষ নদ, এইরকম। তাহলে নদীর জল যেমন স্থির নয়, চিরস্থির কবে নীর, দন্তের নয় দীর্ঘি বয়শূন্য র, নীর মানে হচ্ছে জল, অর্থাৎ নদীর জল যেমন স্থির নয় তেমনি মানুষের জীবনও স্থির নয়। নদী যেমন ছুটতে 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 সাগরে গিয়ে মিলিয়ে যায়, জীবনও তেমনি ছুটতে 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 মৃত্যুর অন্ধকারে মিলিয়ে যায়। কবি বলছেন, জন্মিলে মরিতে হবে, জন্মেছি যখন তখন মরতে হবেই। অমর কে কোথা কবে, কোথাও কেউ কি অমর হয়ে রয়েছে, কেউ নেই, প্রত্যেকের মৃত্যু ঘটেছে, জন্মালে যে জন্মেছে তার মৃত্যু ঘটেছে বা ঘটবে, যে জন্মাবে তারও ঘটবে। তাই সেটাকেই তুলনা করলেন, চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে, নদীর মতো যে জীবন বয়ে চলেছে, নদী যেমন সাগরে গিয়ে মিলিত হয়, এই জীবনও তেমনি মৃত্যুর অন্ধকারে হারিয়ে যায়। তাহলে নদীর জল যেমন স্থির নয়, আমরা যদি নদীর সামনে যে পুকুরের জল স্থির, দিঘির জল স্থির, কিন্তু নদীর সামনে যদি আমরা দাঁড়াই, আমাদের আমার সামনে দিয়ে যে জল বয়ে চলেছে সব কিন্তু নতুন জল, পেছনের জল এসে সামনের জলকে ঠেলা দিয়ে ঠেলে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের চোখের সামনে সেই পেছন থেকে আসা নদীর জলকে, নতুন জলকে আমরা দেখতে পাই, আর সেই নদীর জল গিয়ে সামনে এগোতে এগোতে সাগরে মিশে যায়। আমরাও মৃত্যুর অন্ধকারে মিশে যাই। তাই নদীর জল কখনো স্থির হয় না, আমরা কখনো দ্রুত নদী বয়, কখনো ধীরে বয়। বর্ষার সময় যেমন খুব দ্রুত বেগে নদী বয়ে যায়, আবার অন্য সময় যেমন ধীর গতিতে বয়, কিন্তু নদী কিন্তু বয়ে ঠিক যাই, ক্রমাগত নদীর জল সাগরে পড়েই চলেছে, পড়েই চলেছে। একটা সেকেন্ডের একটা ফ্র্যাকশন, এক সামান্য একটা মুহূর্ত পর্যন্ত নদীর জল স্থির নয়, তেমনি আমাদের জীবনও সেই মৃত্যুর দিকে যে আমরা একটু একটু করে এগিয়ে চলেছি, এক মুহূর্ত স্থির নয়। তাই কবি বলছেন, চিরস্থির কবে নীর, হাই রে জীবন নদে। এই হাই কথাটা ব্যবহার করলো কেন? হাই মানে একটা হতাশা, এটা হতাশা প্রকাশ করি। হাই কথাটা আমরা সেরম ভাবেই ব্যবহার করি, হায় হায় হায়, ছেলেটার ভাগ্যে শেষ পর্যন্ত এই দুর্ঘটনা ঘটলো, এরকম হাই কথাটা এরকম একটা হতাশা বা দুঃখ প্রকাশ করে আমরা ব্যবহার করি। এটা মনের একটা ভাব প্রকাশের একটা শব্দ। তাই এখানে ব্যবহার করলেন কেন? কবির মনে হয় জীবনের নদীটাকে যদি একটু থামিয়ে দেওয়া যায় তাহলে বোধ হয় বড় ভালোই হতো। তার মানে এটা কি? জীবনের নদীটাকে যদি একটু থামিয়ে দেওয়া যায় তাহলে ভালোই হতো। আমরা এই যে কবি, কবির কথাই বলি, কবি যেমন একটা নতুন পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট করবার জন্য বিদেশ পাড়ি দিচ্ছেন, বাংলা সাহিত্যে তিনি যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করেছেন বাঙালি কবি হিসেবে, তিনি তখন বাংলার কবিদের মধ্যে একদম উঁচু আসনে বসে গিয়েছেন। এবার বিদেশি ভাষায় চর্চা করে বিদেশি ভাষার শ্রেষ্ঠ কবি হওয়া যায় কিনা সেই পরীক্ষার জন্যে, সেই এক্সপেরিমেন্টের জন্যে তিনি বিদেশ পাড়ি দিচ্ছেন। কিন্তু যদি বিফল হন, যদি তিনি সফল না হন, ব্যর্থ হয়ে যান, যদি ব্যর্থ হয়ে যান তাহলে তো তার এতটা সময় সব নষ্ট হয়ে যাবে। কিন্তু সময়টাকে যদি থামিয়ে দেওয়া যেত, এক্সপেরিমেন্ট করে পরীক্ষা করে দেখি আমি বিদেশি ভাষার, ইংরেজি ভাষার সেই শেলি কিটস, বাইরন বা শেক্সপিয়ার, মিল্টন, তাদের মতো কবি হতে পারি কি না, যদি এই রকম একটা এক্সপেরিমেন্ট করে দেখি, ওইটুকু জীবনটা থেমে থাকুক, একটা সুইচ অন করে জীবনটাকে থামিয়ে দিই, এক্সপেরিমেন্টে যদি সফল হই তাহলে আবার সামনের দিকে এগিয়ে যাব, যদি ব্যর্থ হই তাহলে তারপর থেকে আবার জীবন শুরু করব, তাহলে জীবনের ওই সময়টা নষ্ট হলো না। কিন্তু বাস্তবে তা হয় না। নদীর জল যেমন কখনো স্থির থাকে না, জীবনের নদীও থেমে থাকে না, জীবনও দ্রুত গতিতে মৃত্যুর দিকে এগিয়ে যায়। সেই জন্যে বলা হয় যে সময় যে কাজটা করা উচিত সেটা সেই সময় করা দরকার। অলসতা করে, কুড়েমি করে বসে থেকে সময় নষ্ট করলে জীবনের সেই সময়টা আর ফিরে আসে না, কারণ জীবন সামনের দিকে এগিয়ে যায়। তোমরা যদি একটা তোমাদের দিয়ে উদাহরণ দিই, তোমরা যদি কুড়েমি করে, গায়েলি দিয়ে, অলসতা করে পড়াশোনায় ফাঁকি দাও, পড়াশোনা করলে হয়তো দুর্দান্ত রেজাল্ট হতো বা একটা ভালো জায়গায় পৌঁছে যেতে পারতে, কিন্তু এখানে মোবাইল ফোন ঘেঁটে বন্ধু বান্ধবদের সাথে গল্প করে বা এটা ওটা করে সময় নষ্ট করে জীবনের সময়টা যদি নষ্ট করি, আমার রেজাল্টটা যদি খারাপ হয়ে যায় সেটা আবার বারবার ফিরে আসবে না, জীবন কিন্তু সামনের দিকে এগিয়ে যাবে। কবিও তাই ভাবছেন, তিনি এই যে একটা নতুন এক্সপেরিমেন্ট করবার জন্যে, নতুন একটা পরীক্ষা নিরীক্ষা করবার জন্যে, পরীক্ষা নিরীক্ষাটা কি, বিদেশি ভাষায় যাতে শ্রেষ্ঠ কবি হতে পারেন ইংরেজি ভাষায়, তার জন্যে যাচ্ছেন, তাতে ব্যর্থ হলে তার জীবনের অনেকটা সময় শুধু শুধু বয়ে যাবে, কোনো ফল দেবে না। তাই জীবনটাকে যদি থামিয়ে দেওয়া যেত তাহলে এক্সপেরিমেন্ট করে এসে তিনি জীবনটাকে আবার চালু করতে পারতেন। সেই সেটা যে করা যায় না তার জন্যেই হাই কথাটা ব্যবহার করা হয়েছে। এটা হতাশা প্রকাশ করা করেছেন, হায় হায় আমি যদি জীবনটাকে একটু থামিয়ে এই পরীক্ষাটা করতে পারতাম তাহলে ভালো হতো, তাহলে আমার সেই মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার যে গতি সেটাকে থামিয়ে দিয়ে আমি কিছুদিন চর্চা করে দেখতাম, বিদেশি ভাষার চর্চা করে দেখতাম আমি সফল হই কি না, যদি সফল না হই আবার সেটা চালু করে দেব, আমার জীবন আবার বইতে শুরু করবে, কিন্তু বাস্তবে তা হয় না। সেই জন্যে হয় অর্থাৎ যে সময়ে যে কাজটা করা উচিত সেটা করতে হয়। এই যে কবি বিদেশে গিয়েছিলেন, ইংরেজি ভাষার চর্চা করেছিলেন, সফল হননি, আবার বাংলায় ফিরে এসেছিলেন, বাংলা ভাষা চর্চায় মনোনিবেশ করেছিলেন, মন দিয়েছিলেন, এবং ইংরেজ কবি হিসেবে না, যদিও তার কিছু ইংরেজি লেখা আছে কিন্তু তার জন্যে না, কবি মাইকেল মধুসূদন দত্ত মহাকবি হয়েছেন তার বাংলা সৃষ্টির জন্যে। চিরস্থির কবে নীর হাইরে জীবন নদে, তাহলে নদীর জল যেমন কখনো স্থির নয় তেমনি মানুষের জীবনও স্থির নয়, স্থির করে রাখতে পারলে ভালো হতো। তাই কবি আগেই বলেছেন জন্মিলে মরিতে হবে, অর্থাৎ জন্মেছি যখন তখন মরতে হবে, এ কথা কবি জানেন। তাই বিদেশে দুর্ভাগ্যের কবলে পড়ে কবির যদি মৃত্যু হয় তাতে কবির কোনো দুঃখ নেই, কারণ নদীর জল যেমন স্থির থাকে না তেমনি জীবনের নদীও স্থির থাকে না, সেটা কবি জানেন। কিন্তু কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি সমনে, কিন্তু মা গো এই মা কে, বঙ্গভূমি বঙ্গমাতা তুমি যদি আমায় মনে রাখো তাহলে আমি নাহি মা ডোরি অর্থাৎ ডর করি না, ভয় করি না, সমনে মৃত্যুকেও ভয় করি না, কিন্তু তুমি যদি রাখো মনে, তুমি কে বঙ্গমাতা, তুমি কে বঙ্গভূমি, তুমি কে আসলে এই বাঙালিরা, বঙ্গভূমির এই এত সব মানুষজনরা, বাংলার মানুষজনরা, তারা যদি কবিকে মনে রাখেন তাহলে প্রবাসে দৈবের বসে দুর্ভাগ্যের কবলে পড়ে কবির যদি মৃত্যু হয় তাতে কবির কোনো দুঃখ নেই, অর্থাৎ যে বাংলা কাজগুলো কবি রেখে গেলেন বাঙালিদের জন্যে, কবিতা নাটক, তার জন্যে বাঙালিরা যদি চিরকাল কবিকে মনে রাখেন তাহলে কবির বিদেশে গিয়ে যদি মৃত্যু হয় তাতে কবির কোনো ভয় নেই। কিন্তু যদি রাখো মনে নাহি মা ডোরি, ভয় পাই না সমনে। তারপরে আবার একটা লাইন উদাহরণস্বরূপ বলল, মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হবে, হ্রদ মানে লেক, বড় দিঘি তাকে হ্রদ, কিন্তু সেই হ্রদটা যদি অমৃত দ্বারা পূর্ণ হয়, অমৃত কথাটা মানে হচ্ছে যা খেলে অমর হয়ে থাকা যায়, বাস্তবে এরকম কোনো জিনিস নেই, কিন্তু আমরা মহাভারতে আছে সৃষ্টিতত্ত্বে আমরা কিভাবে সব সৃষ্টি হয়েছিল সেই পর্বটাই আছে, যে সমুদ্র মন্থনের ফলে বিষ নানা রকম সব সৃষ্টি হয়েছিল, তার মধ্যে বিষও উঠেছিল অমৃতও উঠেছিল, বিষ ধ্বংস করে, প্রচুর বিষ উঠল, মহাদেব কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হলেন, আর অমৃতও উঠল, অমৃত মানে যা খেলে মৃত্যুকে জয় করা যায়, অমর হয়ে থাকা যায়, তার মৃত্যু হয় না। সেইটা দেবতারা, দেবতা সেইটা নিয়ে দেবতা এবং দৈত্যের সঙ্গে লড়াই হয়ে দৈত্যদের হারিয়ে দেবতারা সেই অমৃত পান করে অমর হল। তা একটা হ্রদ, একটা লেক যদি অমৃত দ্বারা পূর্ণ হয়, যদিও বাস্তবে অমৃত বলে কিছু নেই, তাহলে সেই অমৃত হ্রদের মধ্যে একটা মাছি, সামান্য ক্ষুদ্র একটা মাছি, মক্ষিকা মানে মাছি, মক্ষিকাটা যদি পড়ে তাহলে সেও অমর হয়ে যাবে, সে যত ক্ষুদ্রই হোক না কেন। আসলে এই যে মাছি, মাছির গায়ে কোনো হাড় নেই, বোনলেস। এখন সেই মাছিটা যদি কোনো জলের ওপর পড়ে, দুধের মধ্যে পড়ে, ক্ষীরের মধ্যে পড়ে, তাহলে জল দুধ ক্ষীরের মধ্যে যে জলীয় ভাব আছে তার মধ্যে মাছি পড়ে তার শরীরটা গুলে তার মৃত্যু হয়ে যায়, বেশিক্ষণ বাঁচে না। কিন্তু বিরাট একটা হ্রদের মধ্যে অমৃত ভরা হ্রদ, তাতে যদি ওই ছোট্ট মাছিটা পড়ে সে কিন্তু অমর হয়ে যাবে। কেন অমর হয়ে যাবে? কারণ সেটা তো অমৃতে ভরা। সেই মাছির গায়ে মাছি যতই ছোট হোক, ক্ষুদ্র হোক, তার গায়ে যতই হাড়টার না থাকুক, সে যতই দুর্বল হোক, সেই অমৃত ভরা হ্রদের মধ্যে পড়লে সে চিরকাল অমর হয়ে থাকবে। কারণ অমৃতের ধর্মই তো তাই, সকলকে অমর করে দেওয়া, তা পান করলে অমর হয়ে যায়, দেবতারা হয়েছিল। তাহলে এখানে অমৃত হ্রদের সঙ্গে কবি কার তুলনা করলেন? বঙ্গভূমিকে, বাংলা মায়ের মনকে, যেটা কয়েকটা লাইন আগে তিনি লাল পদ্মের সঙ্গে তুলনা করেছেন, এখানে অমৃত হ্রদের সঙ্গে তুলনা করলেন। সে অমৃত হ্রদে যদি সামান্য একটা মাছিও পড়ে যায় তাহলে সে গোলে ঘ্যাঁট হয়ে যায় না, সেও বেঁচে যায়। তাহলে কবি নিজেকে ছোট্ট মক্ষিকা বা মাছি হিসেবে তুলনা করলেন, বঙ্গমাতার ওই অমৃত তুল্য মনের মধ্যে কবি যতই ক্ষুদ্র হন, নিজেকে তিনি অত্যন্ত ক্ষুদ্র একজন বাঙালি হিসেবে নিজেকে মনে করছেন, তিনি যদি সেই বাংলা মায়ের অমৃত তুল্য মনের মধ্যে একটু জায়গা পান তাহলে তিনিও অমর হয়ে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, আমি দু একটা প্রশ্ন দেব, তোমরা সেগুলো লিখবে, পরের দিন বাকি অংশটা পড়াবো।